রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন মাদানী চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, যে বিষয়ের মধ্যে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষণীয় বিষয়। আমরা ইনশাল্লাহ বয়ান শ্রবণ করব, আলোচনা শ্রবণ করব। তবে এর পূর্বে আসুন আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া বালাগতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাতিন। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর দুরুদ শরীফ পাঠ করে, তার দুরুদ শরীফ আমার নিকট পৌঁছানো হয় এবং আমিও তার জন্য রবের দরবারে প্রার্থনা করি, এছাড়াও তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত, 10টি নেকি তার জন্য লেখা হয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানে আমরা শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি, যে তেলাওয়াতের অসংখ্য ফজিলত রয়েছে। আমরা শুরুতেই হামদে বারি তাআলা, রবের জিকির আমরা শুনে থাকি, এরপর কোরআন ও হাদিসের আলোকে আমরা আলোচনা করে থাকি। তো প্রত্যেকটি বিষয় হচ্ছে অত্যন্ত চমৎকার, নেকিপূর্ণ এবং আমাদের আমল নামাকে পরিপূর্ণকারী। তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরব। এই অনুষ্ঠানে যে প্রথম প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করে থাকি, এরপর আমরা হামদে বারি তাআলা শুনব। যে আমাদেরকে প্রথমত কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোরআন পাকের থেকে তেলাওয়াত শ্রবণ করলাম। সূরা ইয়াসিন এর কিছু আয়াত আমরা শুনেছি। সূরা ইয়াসিন এমন একটি সূরা যেটাকে কোরআনের হৃদয় বলা হয়েছে। কেউ যদি এটা একবার পাঠ করে তাহলে বলা হচ্ছে সেটা নাকি 10 কতম কোরআনে পাকে তেলাওয়াত করলে যে সওয়াব অর্জিত হয় অনুরূপ সব পাওয়া যায়। তো চেষ্টা করি, এত বড় সূরা নয় এটি, এবং আমরা যদি দেখি যে আমাদের যারা এক দুই জেনারেশনের পূর্বে যারা ছিল, অর্থাৎ আমাদের দাদি, আমাদের মা, আমাদের ফুফু, তারা সকালে উঠেই কোরআনে পাকের তেলাওয়াত করতেন। তো এই অভ্যাসটা যদি আমরা করতে পারি, আমাদের ঘরের মধ্যে বরকত আসবে। ঝগড়া, ফেসাদ, বিভিন্ন ধরনের যে আমাদের অভিযোগ আশা করা যায়, সেই অভিযোগগুলো আর থাকবে না। কারণ আল্লাহ পাকের রহমত, কোরআনে পাক যেখানে আছে, তেলাওয়াত যেখানে হয় সেখানে শান্তিপূর্ণ হয়, শান্তিময় হয়। তো আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাক তেলাওয়াত করার তৌফিক দান করুন। জি, এই মুহূর্তে আমরা হামদে বারি তাআলা শুনব। রবের জিকির, রবের প্রশংসা, রবের নিকট প্রার্থনা। আমরা যারা আছি টেলিভিশনের মাধ্যমে, আমরা যারা জয়েন হয়েছি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা মনোযোগ সহকারে ধ্যানে আমরা কালাম শুনব। যে এখানে যা বলা হচ্ছে সেটা যেন আমিই বলছি, ওই রকম একটা আমাদের মধ্যে আমরা কাইফিয়াত, আমাদের অবস্থা একটা তৈরি করবো ইনশাআল্লাহ করিম। যে আমাদের সাথে আমাদের বাড়িতে আলা শোনানোর জন্য স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সোহেব তরি ভাই। জি সোহেব, আমাদেরকে আমাদের বাড়িতে আলা শুনিয়ে দিন।
وسلم عليك يا حبيب الله اللہ کی سرتاب بقدم 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 شاد ہے انسان انسان وہ انسان ہے انسان نہیں انسان وہ انسان ہے اور
جو خون کٹے جا
শিরায় জিকির শোনাই রাতে জিকির পবন আর প্রভাতের আল্লাহ 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 পানি বর্ষে সবার প্রতি দৃষ্টি রহমতের আল্লাহ 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 ক্ষমা করো আত্মার কি মালা দোহাই তোমায় সেই প্রিয় সত্তার ক্ষমা করো আত্মার কি মালা সত্তার যিনি সব নবীদের সরদার আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা। তো এই যে বিষয়গুলো রয়েছে অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। আমরা অনেকেই প্রশান্তি খুঁজতে চাই যে আসলে কিসের মধ্যে প্রশান্তি রয়েছে। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে প্রশান্তি রয়েছে। তো আমরা যদি সকালে উঠে নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করি এবং কিছুক্ষণ জিকিরের ধ্যানে মগ্ন থাকি, তো এই বিষয়গুলো আপনাকে আত্মিক প্রশান্তি দেবে। যেই প্রশান্তির জন্য অনেক সময় মানুষ অনেক কিছু করে, বিভিন্ন জায়গায় সফর করে, স্থান পরিবর্তন করে। তো আল্লাহ তাআলা আমাদের চাইলে আরও সহজভাবে আমরা এটা কী করতে পারি, নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজ যেই বিষয়টি আমরা নিয়েছি, যে বিষয়টি সম্পর্কে আমাদের জানা অপরিহার্য এবং প্রায়শই এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনে থাকি, বারংবার এই আলোচনা কেন করা হয়, যেন আমাদের মধ্যে পরিবর্তন চলে আসে, আমরা নিজেরা সংশোধন হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে কিন্তু পরিবর্তন আসছে না। তো বলতে বলতে একটা জিনিস মানুষের মনের মধ্যে গেঁথে যায় যে হ্যাঁ, এর ফজিলত, এর গুরুত্ব অপরিসীম রয়েছে। আত্মিক যে বেধিগুলো রয়েছে সেই বেধিগুলোর মধ্যে অন্যতম একটি বেধি হচ্ছে অহংকার। আর এই অহংকারের পরিণাম কি, আজ যে আমরা আলোচ্য বিষয় নিয়েছি তা হচ্ছে অহংকারের পরিণাম। এই বিষয়ে আলোচনা করার জন্য ইতোমধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের রাকিব আত্মারি মাদানী ভাই এবং এদিকে আমাদের সাথে রাজীব আত্মারি ভাই আছেন। আমরা উভয় থেকে এই বিষয়ে ইনশাল্লাহ ডিটেলসে আলোচনা শুনবো অহংকার কাকে বলে, অহংকারের পরিণাম কী রয়েছে এবং যুগে যুগে যারা যাদের পতন হয়েছে তাদের মধ্যে হতে অন্যতম এই বৈশিষ্ট্য এটাও ছিল তাদের মাঝে, তারা অহংকারের মধ্যে লিপ্ত ছিল। তো এই ঘটনাগুলো আমরা ইনশাল্লাহ শুনব যে আসলে অহংকারের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আমরা শয়তান সম্পর্কে জানি, শয়তান বিতাড়িত হয়েছে এবং আল্লাহ তাআলার নিকট আমরা প্রার্থনা করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি শয়তান রাজিম অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে। তো বিতাড়িত কেন হলো শয়তান, সেই ঘটনাও আমরা কোরআনে পাক থেকে জানি কেন সে বিতাড়িত হয়েছিল। তো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো। প্রথমত রাকিব আত্মারি ভাইয়ের কাছে যাব, অহংকার কী রয়েছে এবং অহংকারের কী ভয়াবহ পরিণাম রয়েছে এই বিষয়টা যদি আমাদের একটু তুলে ধরতেন।
আজকের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অহংকারের পরিণতি।
জি,
আসলে অহংকার যে বিষয়টি রয়েছে এটি একটি ব্যক্তি, একটি পরিবার, একটি সমাজের জন্য জানা খুবই অপরিহার্য এবং এর পরিণাম কী রয়েছে, এর ভয়াবহ শাস্তি কী রয়েছে এবং এ থেকে মুক্তি লাভ আমাদের জন্য কেন জরুরি এবং এ থেকে একজন ব্যক্তি যদি মুক্তি হতে পারে তাহলে এর জন্য কী সুসংবাদ রয়েছে এবং এর কী কী লক্ষণাদি রয়েছে। অহংকার আসলে এমন একটি জিনিস যেটি মানুষের ইমান ও আমলকে আসলে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। একটি মানুষ পাহাড় সমান পরিমাণ যদি তার নেক আমল থাকে বা তার ভালো কাজ থাকে, কিন্তু যদি তার সাথে অহংকার জিনিসটিও থাকে তাহলে তার সেই ভালো কাজকেও সে ধ্বংস করে দিবে। বলা হয় যে অহংকার হচ্ছে সব পাপের কাজের মূল, এটা থেকেই পাপ কাজ শুরু হয়। আমরা যদি দেখি যে সৃষ্টির শুরুতে যে পাপটি হয়েছিল সেটি কিন্তু কোনো চুরি হয়নি, কোনো ডাকাতি হয়নি, কোনো খুনি হয়নি, বরং সেটি হয়েছিল অহংকার,
অহংকারের মাধ্যমে।
আর সেই অহংকারের কারণেই ইবলিস, ইবলিস শয়তান হাজার বছর ইবাদত গুজার থাকা সত্ত্বেও সে বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে এবং জাহান্নামের অধিকারী হয়েছে, জাহান্নামের আজাবের হকদার হয়েছে। আজ দুর্ভাগ্যবশত আসলে আমাদের মাঝে অজান্তেই কেন জানি অহংকারের সাথে আমরা জড়িয়ে গেছি। কেউ বা অহংকার করছে টাকা পয়সার কারণে, কেউ বা অহংকার করছে তার সৌন্দর্যের কারণে, কেউ বা অহংকার করছে তার শারীরিক শক্তির কারণে, কেউ বা অহংকার করছে তার ক্ষমতার গরমের কারণে, অন্যকে মানুষই মনে করছে না, কেউ বা অহংকার করছে তার উচ্চশিক্ষার কারণে, কেউ বা অহংকার করছে বংশের কারণে, অথবা কেউ অহংকার করছে তার এলিমের কারণে, কেউ অহংকার করছে তার ইবাদতের কারণে যে সে অন্যের থেকে একটু ভালো ইবাদত করছে, হ্যাঁ নিজেকে অন্যদের তুলনায় একটু ভালো গুনাহ থেকে সেফ রাখে, এজন্য নিজেকে বড় মনে করে, ইবাদত গুজার মনে করে। তো এইসব বিষয়ের কারণে আসলে মানুষ নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে। তো যারা এই অহংকারের সাথে জড়িত হয়ে পড়ে, যারা অহংকার করে, তাদের ভয়াবহ শাস্তি হাদিসে পাকে আমরা দেখতে পাই। আমরা যদি হাদিসে পাকের আলোকে দেখি যে অহংকার কাকে বলে, হাদিসে পাকটা বলার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি ক্বালবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না।
আল্লাহ আল্লাহ।
فقال رجل, একজন ব্যক্তি বলল, যে ان الرجل يحب ان يكون ثوبه حسنا ونعله حسنه, একজন ব্যক্তি সে চায় তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এতেও কি অহংকার? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ان الله جميل يحب الجمال, নিশ্চয়ই আল্লাহ পাক সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। তারপর তিনি বললেন যে আল কিবরু, অহংকার কি? অহংকার হচ্ছে বাতারুল হাক্কি, সত্যকে প্রত্যাখ্যান করা, অগমতুন নাস, এবং মানুষকে খাটো নজরে দেখা বা ছোট নজরে দেখা, তুচ্ছতা ছিল করা। আচ্ছা, সৃষ্টির শুরুতে যে পাপ কাজটি হয়েছিল বা আল্লাহ পাকের যে অবাধ্যতা হয়েছিল সেটি কি ছিল? অহংকার, যেটি আমাদের কিতাবের পাতায় আমাদেরকে বারবার এই বিষয়টি মনে করিয়ে দেয়। এই যে আপনি শুরুতে বলেছিলেন যে শয়তানে রাজিম, যখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি সম্পন্ন করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন সেজদা করার, ইবলিশকেও নির্দেশ দিলেন, কারণ ইবলিশকে তো বলা হয়েছিল মুআল্লিমুল মালাইকা, কারণ ইবলিশ তার ইলিম এবং ইবাদতের কারণে তাকে মুআল্লিমুল মালাইকা পর্যন্ত বলা হয়েছে। সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিশ, কিন্তু ইবলিশ করলো না। সে কি করলো? ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো, সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক তখন বলেন, হে ইবলিস, যাকে আমি স্বয়ং সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমার কিসের বাধা দিয়েছে তোমাকে, তোমার নিষেধ কিসের? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করছো নাকি তুমি তার থেকে নিজেকে মর্যাদাপূর্ণ মনে করছো? তখন সে শয়তান বলে, কলা আনা খৈরুম মিনহু, আমি তার থেকে উত্তম। কেন উত্তম? খলকতানি মিন নারিন, আপনি আমাকে আগুন থেকে, আগুন দিয়ে সৃষ্টি করেছেন, ও খলকতহু মিন তিন, এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই যে নিজেকে বড় মনা শুরু হয়ে গেল, কারণ সে ভাবলো যে আগুনের সৃষ্টি, আমি উত্তম, সে তো মাটির সৃষ্টি, সে আমার থেকে ছোট। আচ্ছা, এর পরিণাম কী হলো? এর পরিণাম আল্লাহ পাক বলছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, আল্লাহ পাক বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি হচ্ছ বিতাড়িত। আচ্ছা, বিতাড়িত কত সময় পর্যন্ত? ওয়াইন্নাকা আলাইকা লাআনাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বললেন যে তোমার উপর আমার লানত এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো দেখেন, শয়তান যাকে বলা হয় না, সে দুনিয়ার এমন কোনো জায়গা সে বাকি রাখে না যেখানে সে সেজদা করে নাই। সে এত আল্লাহ পাকের ইবাদত রিয়াজত করেছিল, কিন্তু সামান্য একটু অহংকারের কারণে তার সেই হাজার বছর ইবাদত তখনই নষ্ট হয়ে গেল। তাকে লানতের বেড়ি তার গলায় পেরিয়ে দেওয়া হলো এবং জাহান্নামের আজাবের সে হকদার হয়ে গেল। আচ্ছা, এই কাহিনীর থেকে তো একটা আমরা পাই যে অহংকারের কি পরিণতি। সে এত বড় ইবাদত গুজার হওয়া সত্ত্বেও শুরুতে তার পরিণতি কেমন হয়েছে, এ ঘটনা আমরা অনেকেই শুনেছি এবং স্পষ্ট আমাদের এটা প্রসিদ্ধ ঘটনা। আচ্ছা, এই ভয়ানক ঘটনার পর এই কাহিনী দেখে হযরতে মিকাইল আলাইহিসসালাম, হযরতে ইসরাফিল আলাইহিসসালামও আল্লাহর ভয়ে অজুরে কাঁদলেন, যেমনটি হাদিসে পাকে আমরা দেখতে পাই। হযরতে জিব্রাইল আলাইহিসসালাম কাবা শরীফের গিলাফে ধরে অজুরে কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, ইলাহি ওয়াসাইয়িদি লা তুগাইর ইসমি ওয়ালা তুবাদ্দিল ইসমি, হে আমার প্রতিপালক, তুমি আমার নাম পরিবর্তন করে দিও না, অর্থাৎ নেকির খাতা থেকে আমার নামকে বাদ দিও না, এবং তোমার গজব প্রাপ্তদের দলে আমাকে সামিল করো না। তো যেই ফেরিস্তারা মাসুম, আল্লাহ পাকের নিকটবর্তী, আল্লাহ পাক যে শয়তানকে এই পরিণতি দিয়েছেন, এই পরিণতির কারণে, এই ভয়ে তার নিজেরাই ভীত হয়ে কান্না করছে। আজ আমরা আমাদের দিকে দেখি যে আমরা এত গুণাগার হয়েও আমরা আল্লাহ পাকের ভীত হচ্ছি না, কান্না করছি না, অথচ আমরা আরো বুক ফিলিয়ে অহংকার করে যাচ্ছি।
আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে বিষয়টি রয়েছে যে শুরুতেই রাকিব ভাই বললেন যে আসলে আমরা কি কি দিয়ে অহংকার করি, আমার কাছে ভালো চেহারা আছে, আমি অহংকার করছি আমার চেহারার মাধ্যমে, আমার কাছে ইবাদত বেশি আছে, অন্যকে গণাই ধরছি না যে এত জাহান্নামি ডাইরেক্ট, মানে তার প্রতি আমার চিন্তা ভাবনা এরকম, আমি জান্নাত উপার্জন করে নিয়েছি আর সে জাহান্নামে যাবে, এই চিন্তা ভাবনা থাকে। এলেম আমার কাছে বেশি আছে, দুনিয়া সম্পর্কে কি বুঝে, হ্যাঁ এই বিষয়ে তার কি জ্ঞান আছে, এমনকি মা বাবাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য পর্যন্ত করি যে মডার্ন যুগে আপনি কি বুঝেন বাবা মা, আপনি কি বুঝেন। এই যে জ্ঞান রয়েছে, জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, সৌন্দর্য এটা আল্লাহ তাআলা দিয়েছে, আমার আপনার কোনো কামালিয়াত নেই সৌন্দর্যের মধ্যে, ভালো কণ্ঠ, কণ্ঠকে আমি তৈরি করে নিয়ে এসেছি, আল্লাহ তাআলা দিয়েছেন, আমার কোনো এখানে কোনো কামালিয়াত আছে। এই যে জ্ঞান রয়েছে, মস্তিষ্ক নিয়ে তো অনেকেই পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা মানুষ মস্তিষ্ক নিয়ে এসেছে, তো সকলে তো লেখাপড়ার সুযোগও পায়নি, আবার অনেকে করেছে কিন্তু ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি, তো এই রাস্তাটা কে তৈরি করে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে, এবং এই জন্যই বলা হয় যে ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ইলিম আল্লাহ তাআলার নিকট, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা এটা পেয়ে থাকে। তো আমি আপনি কেন অহংকার করতে যাব? আল্লাহ তাআলা দিয়েছেন, শুকরিয়া আদায় করে আমরা বিনয়ী হয়ে যাই, বিনয়ের মধ্যেই শ্রেষ্ঠত্ব রয়েছে, যে বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে উপরে পৌঁছে দেন, তাকে পদমর্যাদা, তার পদমর্যাদা বাড়িয়ে দেন।
এই অহংকারটা আসলে একটা জ্ঞানের স্বল্পতার কারণে হতে পারে, কারণ যারা প্রকৃত জ্ঞানী হয় তাদের মধ্যে অহংকার স্বভাবটি থাকে না, তাদের মধ্যে বিনয়ী স্বভাবটি থাকে। বলা হয় না যে যত বেশি জ্ঞানী হয় তার মধ্যে তত বেশি বিনয়ী এবং নম্র জিনিসটি আসে। আজ আমরা যে এই জিনিসগুলোর কারণে অহংকার করছি, আমরা আসলে বারবার এটি ভুলে যাচ্ছি যে এই জিনিসগুলা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, যে আমার নিজের কামাই করা অর্জিত, এটি যদি আমরা মনে করি তাহলে অহংকার আমাদের মধ্যে আসবে। আমাদেরকে মনে করতে হবে আল্লাহ পাক দিয়েছেন, এবং যে কোনো সময় আল্লাহ পাক আমাদের, আমার কাছ থেকে এটা নিয়ে আমাকে নিঃস্ব করে দিতে পারেন।
খুবই চমৎকার বলেছেন, এবং যে বিষয়টার দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো শয়তানের ছিল, শয়তান অত্যন্ত সুদর্শন ছিল, হ্যাঁ তার চেহারা খুবই চমৎকার ছিল, হ্যাঁ এলেমের দিক থেকে সে কতটা অগ্রগামী ছিল যে
আল্লাহ তাআলা ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিল, এবং তার ইবাদতের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পুরো জমিন ও আসমান সে সাজদা করেছে, কিন্তু কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। এবং শেষে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, যে আমার বান্দা যারা আছে শয়তান, তাদের উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না। এখন কর্তৃত্ব কাদের উপর চলবে, যে যারা তোমাকে অনুসরণ করবে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মানিত্তাবাআকা মিনাল গাবিন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যে যারা অহংকার বশত সীমা লঙ্ঘন করে তোমার অনুসরণ করবে, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যে জাহান্নাম তাদের প্রত্যেকের জন্য অবধারিত, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর সেই জাহান্নাম কি হবে, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, যে সেই জাহান্নামের সাতটি দরজা রয়েছে, সেখান থেকে তাদের অংশ থাকবে। তো এই যে বিষয়গুলো রয়েছে, আমরা একটু নিজেদেরকে পরিমাপ করি, একটু নিজেদেরকে তুলনা করি, যে আমার মাঝে সেই বিষয়টা কি আছে, আমি কি নিজের আকলের গোড়া দৌড়াচ্ছি। যে শয়তান যেভাবে বলেছিল যে তোমাকে কোন জিনিসটি বাধা দিয়েছে সেজদা করার থেকে, যেখানে আমি তোমাকে অনুমতি দিয়েছি, ক্বালা আনা খায়রুম মিনহু, যে আমি তার থেকে উত্তম। কিভাবে উত্তম, খলাকতানি মিন্নার, যে তুমি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর আগুনের কাজ হচ্ছে উপরে যাওয়া, আর জমিন যদি দেখি সে তো নিচে। হ্যাঁ, খলাকতাহু মিনতিন, তাকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো। তো আকলের গোড়া দৌড়েছে, সে যুক্তি দেখিয়েছে। আল্লাহ তাআলার হুকুম যখন চলে আসবে সেখানে যুক্তি চলে না। হ্যাঁ, আপনি আমি আল্লাহ তাআলা ইচ্ছা করেই আমার আগে আমার মা বাবাকে পাঠিয়েছে, তাই না? তো তাদের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। এখন যদি বলি তো আমি তো জ্ঞানী বেশি রয়েছে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তাদেরকে মানতে হবে সব ক্ষেত্রে, এটা কেন হবে? বা যদি দেখি মুরব্বী যারা রয়েছে, বয়স্ক যারা রয়েছে, তাদেরকে কেন মান্য করব, আমি তো আমি। আল্লাহ তাআলা তাদেরকে আগে পাঠিয়েছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। বয়স্ক যারা রয়েছে তাদেরকে সম্মান করতে হবে, এটা শরীয়তের বিধান। তো সেখানে আমরা কখনো আকলের গোড়া দৌড়াবো না, অন্যথায় শয়তান যে পথে চলেছে আমরা সেই পথের অনুসারী হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এদিকে আমাদের সাথে আছেন রাজীব ভাই, রাজীব ভাইয়ের কাছ থেকেও কিছু শুনবো, যে অহংকারের যে পরিণাম আমরা শুনলাম, শয়তান কিভাবে মারদুদ হলো, কিভাবে বিতাড়িত হলো, এবং কিয়ামত পর্যন্ত সেই লানতের হকদার হয়ে গেল, আরো কিছু বিষয় যদি আপনি এখানে অ্যাড করতেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে টপিক সেটা হচ্ছে অহংকার। আর অহংকার এমন জিনিসটা যেটা হচ্ছে বর্তমান সমাজে অহরহ পাওয়া যায় মানুষের মধ্যে। আর অহংকার এমন এক ধরনের রোগ ব্যাধি, যা মানুষের, যারাকে আগে বলেছেন আমাদের, যে যদি দুনিয়ার জীবনে মানুষের কোনো রোগ হয় তো তার পরিণাম কি রয়েছে, সে অসুস্থ হবে, শেষ কি হবে, সে মারা যাবে,
মারা যাবে।
কিন্তু যদি কেউ অহংকার করে বসে আর জীবনকে এভাবে চালিয়ে যায়, তাহলে তার জীবন তো শেষ হবে, মৃত্যু তো আসবেই, কিন্তু মৃত্যুর পর যে জীবন রয়েছে আখিরাত, সেটা তো ধ্বংস করে ফেলবে। তো মানুষ এমন কিছু জিনিস রয়েছে যার কারণে মানুষ অহংকার করে বসে। তো এ সম্পর্কে আমি বলবো যে আটটি এমন জিনিস রয়েছে যে জিনিসে মানুষেরা বেশিরভাগ অহংকার করে থাকে।
আচ্ছা,
আটটি পয়েন্ট। এক নম্বর হচ্ছে ইলিম। মানুষ যখন ইলিম অর্জন করে ফেলে, সে দুনিয়া হোক বা দিনই হোক, যে দিনই ইলিম অর্জন করে ফেলবে আর আসলে সে বা আলমাল আমলিমে দিন হবে, তার মধ্যে বিনয়ী প্রকাশ পাবে। আর সে যদি শিক্ষা এই জন্য অর্জন করেছে যে মানুষকে আমি, মানুষ আমার দিকে ধাবিত হবে আর আমি একটা ভাব নিয়ে থাকবো, অহংকার নিয়ে থাকবো, তো সে তো ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ডিগ্রি অর্জন করে অনেক মানুষ কি করে, অহংকার করে বসে। তো ইলিম অর্জন করার মাধ্যমে কেউ যদি বলে আমি আলিম, বলুন তো সে নিজেকে ধ্বংস করলো, যে নিজেকে আলিম বলে।
তো উলামায়ে কেরাম চমৎকার বলেন যে মান কানা আনা আলিমুন ফাহুয়া জাহিলুন।
জি জি,
যে এই কথা বলে যে আমি আলিম,
হ্যাঁ,
এটা তো ক্ষেত্র বিশেষ ভিন্ন রকম হতে পারে। এইভাবে যদি কেউ বলে মান কালা আনা আলিম, আমি আলিম রয়েছে, তো তার ব্যাপারে বলা হচ্ছে ফাহুয়া জাহিলুন। কেননা আলিম ব্যক্তি কখনো এটা বলবেই না যে আমি আলিম রয়েছি, আমার তো এই মাকামে মর্যাদা রয়েছে। তো বুঝতে হবে সে হচ্ছে প্রকৃত জাহিল,
জাহিল
অজ্ঞ।
জি ঠিক, এটা প্রথম গেল স্টেপ। সেকেন্ড হচ্ছে আমল, ইবাদত। অর্থাৎ মানুষ যখন আমল বেশি করে নেয় তো অন্যকে তুচ্ছ মনে করে। একটি ঘটনা এমন হচ্ছে, একজন বাবা সন্তান অনেক নেককার ছিল, তারা কোথাও গেল, যাওয়ার পরে এক মুসাফিরখানায় তারা আশ্রয় নিল। নেওয়ার পরে তাহাজ্জুদের সময় যখন আসলো, তখন বাবা উঠলো, সন্তান উঠলো, নামাজ পড়লো। নামাজ পড়ার পরে সন্তান বলতে লাগলো, বাবা এই কেমন লোকজন, আমার নামাজ পড়ছি আর এরাও ঘুমাচ্ছে। তো বাবা কেমন ইলিমের অধিকারী ছিলেন যে বাবা বলল যে ভালো হতো যদি তুমিও ঘুমিয়ে থাকতা। সন্তান বলল, কেন বাবা? বলো, তুমি যদি জাগ্রত না হতা তো তুমি নেক আমল তো করে নিয়েছো, তাহাজ্জুদ গুজার তো হয়ে গিয়েছো, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি নিজেকে ভালো মনে করে অন্যকে তুমি তুচ্ছ মনে করা শুরু করে দিয়েছো। এটা ভালো হতো যে তুমি নাই জাগ্রত হতে, নাই উঠতা।
সুবহানাল্লাহ।
এটা হচ্ছে আমলের দিক থেকে। তিন নম্বর হচ্ছে সম্পদ দিক থেকে। মানুষ যখন সম্পদ বেশি অর্জন করে ফেলে তো গরিব তার নিকট মানে পোকামাকড় মনে হয় বা তুচ্ছ মনে হয়, এমন অবস্থা। মানুষ সম্পদের অহংকার অনেক বেশি করে ফেলে। আসলে দুনিয়ার জীবনে মানুষ ইলিম থেকে দূরে থাকার কারণে এই ধারণা মানে গেঁথে নিয়েছে যে টাকা পয়সা আছে আমি শ্রেষ্ঠ, গরিবের কোনো প্রয়োজন নেই। বরঞ্চ সে যে ঘরে থাকে সে গরিবই বহন করে সে ঘরটা নির্মাণ করেছে, গরিব গরিব আছে। যদি আমরা ইতিহাসে দেখি যে কারণ যে ছিল, এ কিন্তু অনেক সম্পদশালী ছিল, অনেক বেশি সম্পদদার ছিল, তার অবনতি হওয়ার একটি এটাও মাধ্যম আছে যে তার মধ্যে অহংকার চলে আসছিল। আর অহংকার এমন চলে আসছিল যে মুসা আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জাকাতের জন্য বললেন তো সে বলল, সে ভাবল যে আমার অনেক সম্পদ অর্জন করেছি অনেক, তো মুসা আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পদকে নেওয়ার জন্য উনি জাকাতের বিষয়ে নিয়ে নিয়ে এসেছেন, চাপিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর পানা আল্লাহ এটা হুকুম দিয়েছে, বিদায় উনি এটা করেছে। এটা নিয়ে সে অনেক ধরনের ষড়যন্ত্র মুসা আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করতে লাগলো, কিন্তু তার শেষ পরিণতি কি হলো? সে ধ্বংস হলো। আর তার সম্পদের পরিমাণ এমন ছিল, মনে হয় না এখন এরকম সম্পদ কারো কাছে পাওয়া যাবে। বলা হয়ে থাকে তার প্রায় 70টি এমন গাড়ি ছিল, উট বহনকারী ছিল, যারা শুধুমাত্র তার যে খাজানা যার সম্পদ ছিল এর যে চাবি ছিল এটাকে বহন করার জন্য এত উঠছে নিয়ে হাঁটতো, সিধু কোথাও যেত। তো যার চাবির ওজন বহন করতে করার জন্য 70টা বা এর কমবে সবই কিছু তো উট বহন করে, তার সম্পদের কত হবে, পরিমাণ কত হবে? তো মানুষ সম্পদের কারণে আজকে অহংকার করছে। তারপর হচ্ছে যদি ধরি চার নম্বর, এটা হচ্ছে বংশমর্যাদা। মানুষ বর্তমানে বংশমর্যাদা নিয়ে অনেক মানে নিজেকে প্রাউড ফিল করে, আমি সেই ফ্যামিলি থেকে বিলং করছি, আমার অমুক রয়েছে। কিন্তু যখন সেই ফ্যামিলি কোনো মেম্বার এমন কোনো কাজ করে ফেলে সমাজের মধ্যে, একজনের জন্য কিন্তু সমস্ত ফ্যামিলিকে কি করতে হয়?
লজ্জিত হতে হয়।
আর এই লজ্জিত হওয়ার একটি কারণ হচ্ছে যে সে কোনো নিজেকে বড় মনে করলো আর কাউকে তুচ্ছ মনে করলো। এর একটি আজাবে হতে পারে যে আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিয়েছে যে তুমি বড় না, যে বিনয়ী প্রকাশ করবে সেই বড় রয়েছে। পাঁচ নম্বর যদি দেখি আমরা, কেউ যদি কোনো পজিশন পেয়ে গেল, হ্যাঁ কোনো গদি পেয়ে গেল বা কোনো এমন একটা স্থান পেয়ে গেল যে ভাবে যে আমি এখন যা বলবো সেটাই হবে, আমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই হবে, আমি যেটা বলবো সেটাই এখানে করতে হবে, এটা হচ্ছে সম্পদের একটা মানে একটা সে নিজের পদের প্রভাবটা দেখাতে যাচ্ছে, এটাও যে করলো এটা অহংকারের মধ্যে বিদ্যমান, সেও ধ্বংস হয়ে যাবে। ছয় নম্বর হচ্ছে সফলতা। বর্তমান যুগে যদি মানুষ কোনো সফলতা অর্জন করে নেয় তার ধারণা থাকে যে আমি যাই বলি তাই কামিয়াব হয়ে যায়। আমি কোনো প্রোডাক্ট এনেছি সবাই বললো যেটা সেল হবে না, কিন্তু আমি এনেছি বললাম সেল হয়ে গিয়েছে, আমি চমৎকার, আমি ভীষণ যাইনি তাই কি হয় সফলতা অর্জন করে নেয়। কিন্তু সে জানে না যে সফলতা দিয়েছে আল্লাহ তাআলা, সে তাকাব্বুর করে বসে, সে অহংকার করে বসে। মূলত হাদিসের মধ্যে এমন রয়েছে আর দুনিয়ার মধ্যেও এটা দেখা যায়, যদি গাছকে আমরা দেখি যে গাছের মধ্যে ফল বেশি থাকে তা সবসময় কিন্তু নুয়ে থাকে,
ঝুঁকে থাকে,
আর যে গাছে কাটা থাকে সে দাঁড়িয়ে থাকে। তো যার মধ্যে ইলিম থাকবে, আমল থাকবে, তো সে অবশ্যই নত হবে, বিনয়ী প্রকাশ করবে, সে কখনো অহংকারকে প্রকাশ করবে না। সাত নম্বর হচ্ছে যে সৌন্দর্য, যেটা ভাই আমাদের বললেন সৌন্দর্য, সৌন্দর্যের কারণে মানুষ অন্যকে তুচ্ছ মনে করে। উদাহরণস্বরূপ কেউ সাদা আছে তো কেউ কালা আছে, কালো মানুষকে দেখে দেখতে সে দুই চোখ নয়নে সে দেখতেই পারে না, বলে আমাকে ঘৃণা করি, দিনকে কেমন আছে, নোংরা আছে, সেটা আছে, বাট এটা একটা অহংকারের মধ্যে পড়ে যায়। আর আট নম্বর হচ্ছে শক্তি। কেউ যদি মহাবীর থাকে তো বলে আমি 10 জনকে হারাতে পারবো, তার শক্তির অহংকার, কিন্তু আল্লাহ তাআলা যে তাকে শক্তি দিয়েছে সেটা ভুলে বসেছে। আর যদি সে জানতো যে যদি আমি অহংকার করছি আর এই অহংকারের পরিণাম কি হতে পারে এবং কেমন কেমন শাস্তি রয়েছে, তাহলে সে এই অহংকার কখনো করতো না।
খুবই চমৎকার কিছু বিষয় আপনি এখানে মেনশন করেছেন। দুইটা বিষয় তো খুবই কঠোরভাবে এসেছে। এক তো হচ্ছে যে বংশীয় যে গৌরব রয়েছে সেই ব্যাপারেও হাদিসে পাকের মধ্যে এসেছে, এবং আরেকটা হচ্ছে কালো এবং সাদা, ঠিক আছে, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ, এবং এটা বৈশ্বিক একটি ব্যাধি, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যেও চলে আসে যদি ইসলামের শিক্ষা তো দেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন আর তার মাকাম কি রয়েছে?
আল্লাহু আকবার,
আল্লাহু আকবার কাবীর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৈষম্য, এই ব্যাধাভেদকে তুলে দিয়েছেন ইসলামের মধ্য থেকে, যার কারণে যখন গবেষণা করা হয় যে ইসলামটা এই প্রান্তিক অঞ্চলে এত সহজে কিভাবে পৌঁছে গেল, এই কোনায় কোনায় ইসলামটা কিভাবে পৌঁছলো? তো পৌঁছলো তো এই জন্যই যে ইসলামে কোনো বৈষম্য নেই, ধনী গরিব বলতে ইসলামে নেই, ছোট জাত বলতে ইসলামে নেই, যার কারণে যখন এই পয়গাম মানুষের কাছে পৌঁছেছে বলেছে ধর্ম যদি হয় শ্রেষ্ঠ তো এটাই হচ্ছে প্রকৃত ধর্ম, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। যখন গবেষণা করে তো মানুষ এই বিষয়গুলো নিয়ে আসে যে অমুক জায়গায় কিভাবে পৌঁছলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে এটাই বলা হয় যে আমাদের মধ্যে শ্রেষ্ঠকে, শ্রেষ্ঠর ব্যাপারে বলা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়াবান ছিলেন, যার কারণে সে কালো ছিল গরিব ছিল ম্যাটার করেনি, সে আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হয়ে গেছে। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আজ থেকে না কালোর উপর ধলা বা কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো ফজিলত রয়েছে, না শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের উপর কোনো ফজিলত রয়েছে, না ধনীর গরিবের উপর ফজিলত রয়েছে, না গরিবের ধনীর উপর ফজিলত রয়েছে, না আরবের অনারবের উপর ফজিলত রয়েছে, না অনারবের আরবের উপর ফজিলত রয়েছে। তো ইসলাম এত চমৎকার ধর্ম, সাম্যের কথা বলে আমরা, সাম্য তো ইসলাম আমাদেরকে শেখায়, হ্যাঁ বৈষম্য দূরীকরণের কথা বলি, এই দূরীকরণের কথা এর যে মেসেজ বার্তা এটা তো ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে হয়তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে আছেন, আপনাদের কল নিব, তবে এর পূর্বে আমরা একটি নাতে মুস্তফা শ্রবণ করে নিই। আমাদের সাথে সোহেব ভাই অনেকক্ষণ ধরে আছেন, শুনছেন আমাদের আলোচনা, যে আমাদেরকে একটি নাতে মুস্তফা শুনিয়ে দিন।
জল প্রিয় মুস্তফা সাল্লি আলা মুহাম্মাদিন, জল প্রিয় মুস্তফা সাল্লি আলা মুহাম্মাদিন, জল প্রিয় মুস্তফা সাল্লি আলা মুহাম্মাদিন, জল প্রিয় মুস্তফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আমরা শুনলাম যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ, তারই তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মদ। প্রকৃতপক্ষে এই কথা যদি একটু আমরা ভাবি তাহলে দেখব যে কত চমৎকার কথা, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্তা যার মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার পরিচয় লাভ করেছি, যার মাধ্যমে আমরা আমার রব তাআলা যিনি আমাদের লালনকর্তা পালনকর্তা রিজিক দাতা মালিক যিনি আমাদের তার উপর ইমান আমরা আনতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অহংকার নিয়ে আলোচনা করছি, যদি এই বিষয়টা নিয়েও করা যায় তো অনেক ক্ষেত্রে দেখবো যে আসলে এক্ষেত্রে আমরা অনেক সময় কার্পণ্য করি বা অহংকার করে বসি, যে অনেক কথাই বলা যায়, আজকে ওইদিকে যাব না। আপনারা অনেকেই আমাদের সাথে আছেন এবং অনেক হয়তো বুঝেও গিয়েছেন কোন বিষয়টি প্রতি ইশারা করছি। এই মুহূর্তে আপনাদের কিছু কল আমরা নিব যারা আমাদেরকে কল করেছেন, এরপর ইনশাআল্লাহ আবারও আমরা অনুষ্ঠানের শেষের কিছু কথা আমরা শুনব। আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শাহ, রহমতপূর্ণ প্রভাত। এই প্রোগ্রামটি আমরা প্রায় দেখে থাকি, এর মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করি।
মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রভাত জ্ঞান অর্জনের একটি বিষয়। আর আজ যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে আত্মিক একটি ব্যাধি, এবং আত্মিক যে ব্যাধিগুলো রয়েছে সেই সম্পর্কে জ্ঞান রাখাও এক একজন মুসলমান উপর ফরজ। অহংকার কি রয়েছে সেটা যদি নাই জানি তাহলে বেঁচে থাকবো কিভাবে? হ্যাঁ, ছগল করি রয়েছে, গীবত রয়েছে, তো এই ধরনের যে আত্মিক যে বিমারিগুলো রয়েছে, ব্যাধিগুলো রয়েছে, তো এইগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ রয়েছে। তো আজ চমৎকার একটি বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা জানছি। জি, এইভাবে আমাদের সাথে থাকবেন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জ্ঞানের পরিধি সমৃদ্ধ হবে এবং আমরা আল্লাহ তাআলা চাইলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারব। পরবর্তী কল শুনিয়ে দিন।
আমি রংপুর কি বলছিলাম, আমি একটি কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর।
মাটির বাড়ি মাটির ঘর, জি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, সবাই ভাই আমাদের সাথে আছেন, চেষ্টা করব দুই একটি পংক্তি হলেও আমরা শুনবো ইনশাআল্লাহ করে। জি, পরবর্তী কল শুনে।
আমার নাম মোহাম্মদ আলাল,
আপনি কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন এবং মাদানী চ্যানেল কোন কোন জায়গায় চলছে। অনেকে হয়তো টিভি চ্যানেল যেটা রয়েছে সেখানে হয়তো অনেকে দেখেন না, আবার অনেকে আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হন, তো আমরা সেটাও ইনশাল্লাহ মেনশন করে দিব যদি সম্ভব হয় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি বা টিভি চ্যানেলের মাধ্যমে দেখছি, অমুক জায়গা থেকে দেখছি। তো সেই জেলার মানুষও উৎসাহিত হবে যে না, শুধু আমি একা দেখছি না, আমার সাথে আরও লোক আছে। এভাবে করে আমাদের নেকির কাজ এবং এটা মানুষের মধ্যে একটি রুঝান আছে, প্রচলন আছে যে অপর ব্যক্তি যা করে পাশের ব্যক্তি সেটা করতে চায়। আর মানুষ এমন একটা প্রাণী, অনুসরণীয় পছন্দ, অর্থাৎ মানুষ অনুসরণ করতে ভালোবাসে, তো ভালো কাজের আমরা অনুসরণ করব। ভালো কাজ দেখা দেখি আরো বাড়াবো আমরা, যে অমুক ভাই ভালো কাজ করছে আমি তার চেয়ে আরো বেশি করব। নেকির ক্ষেত্রে যে প্রতিযোগিতাটা করা এটা সাহাবা কেরামের মধ্যে ছিল, তো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দেন করুক। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমি রাজীব ইসলাম বলছি, আমি একটি নাত শুনতে চাই, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা।
তুমি প্রিয় খোদা হাবিব, তুমি সৃষ্টির সেরা। জি ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনার। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম তাহির মন্ডল, মাদার চ্যানেল দেখতে খুব ভালো লাগে এবং আমাকে কথাবার্তা গুলো শুনতে খুব ভালো লাগে, আল্লাহর সব গুণগান গান আমার খুব শুনতে ভালো লাগে।
মাদানী চ্যানেল খুবই ভালো লাগে বলেছেন, এই ভালো লাগার বিষয়টিকে আরো ছড়িয়ে দিতে হবে, আর মানুষ যেন জানে শুনে দেখে। ভালো বিষয় কেন ছড়াবো না, অনেক সময় দেখা যায় মন্দ বিষয় যেটা ছড়ানো উচিত না সেটার শেয়ারের অভাব পড়ে না, কিন্তু আমরা এই ভালো যে বিষয়টা রয়েছে দেখছি কিন্তু কারো কাছে পৌঁছাচ্ছি না, সোশ্যাল মিডিয়ায় দেখছি শেয়ার করছি না, তো এটা যেন না হয় আমরা শেয়ার করি, জানাই, পৌঁছে দিই মানুষের কাছে। জি, পরবর্তী কল শুনে দিন।
আমার নাম মোহাম্মদ খানি, রহমতপূর্ণ প্রভাব দেখতে আমার খুব ভালো লাগে, এসেছি নবী তোমার দ্বারে দিদার তবু দাও না মোরে, এই কালামটি শুনিয়ে দিলে খুশি হব।
জি, খুবই চমৎকার একটি কালাম, সর্বশেষ আপনি আবদার করেছেন, ফরমাইশ করেছেন আমাদেরকে, ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেই কালামগুলোর কথা আপনারা বলেছেন সেগুলো থেকে কয়েক লাইন আমরা শুনবো ইনশাআল্লাহুল কারীম। যে আমরা আলোচনা শুনছিলাম অহংকারের পরিণাম, এর কি ভয়াবহতা রয়েছে, কি কি ঘটতে পারে এবং কি কি পৃথিবীতে ঘটেছে, অসংখ্য ঘটনা তো রয়েছে এবং দু একটি ঘটনা আমরা শুনলামও, যে আরো কিছু মাদানী ফল এই বিষয়ে আমরা নিব। জি রাকিব ভাই, আর কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন?
অহংকার এটি আসলে ফরজ ইলমের মধ্যে পড়ে, অর্থাৎ এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ, যেমনটি ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলার ফতোয়া রাজবিয়া শরীফের মধ্যে বিশেষ লিখেছেন, যেগুলো অভ্যন্তরীণ হারাম বিষয়সমূহ আছে, মুহাররামাতে বাতিনিয়্যাহ, যেমন অহংকার, রিয়া, আত্মমুগ্ধতা, হিংসা ইত্যাদি, এ বিষয়ে নিয়ে জ্ঞান অর্জন করা ফরজ রয়েছে। অহংকারের পরিণতি বলবো ইনশাল্লাহ, এর আগে অহংকারের কয়েকটি প্রকার আছে, অহংকারের তিনটে প্রকার আছে। একটি হচ্ছে তাকাব্বুর আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর মোকাবেলায় অহংকার করা, যেটি করেছিল ইতিহাসের পাপিষ্ট ফিরাউন। সে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, যে আমি তোমাদের সবচেয়ে বড় রব। সে নিজেকে উপাস্য, নিজেকে রব দাবি করেছিল, আর তাকে হিদায়তের জন্য আল্লাহ পাক হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু সে তাদেরকে মিথ্যা, অহংকার বশত মিথ্যা প্রতিপন্ন করেছিল। এর পরিণতিতে আল্লাহ পাক তাকে এবং তার বাহিনীকে লোহিত সাগরে ডুবে মেরেছিলেন। দ্বিতীয় প্রকার হচ্ছে তাকাব্বুর আইলার রসুল, সেটি মূর্খতা, হিংসা বা শত্রুতা বশত কোনো রসুলকে, আল্লাহ পাকের কোনো নবীকে, কোনো রসুলকে অনুসরণ না করা বা অবাধ্যতা করা। যেমন মক্কার কাফেররা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল যে, অহংকার বশত বলেছিল, ইনি কি সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক রসুল বানিয়ে পাঠিয়েছেন?
যে বিষয়টা দিয়েছে যে তিনি কিভাবে রসুল হতে পারেন, তিনি তো বাজারে যান, তিনি তো আমাদের মতো খাবার খান, এমনকি এই বিষয়টি এখনো পর্যন্ত পাওয়া যায় যে উনি ওই বৈশিষ্ট্যের অধিকারী কিভাবে হতে পারেন, তিনি তো আমাদের মতো বিবাহ করেছেন, শাদী করেছেন। তো এই যে কম্পেয়ারটা করা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তো এটা ওই মুসলিমদের এই কাজ ছিল।
জি জি, এমনকি তারা এরা এরকমও বলেছিল যে কোরআন কি কোনো মক্কার নেতা বা তায়েফের কোনো নেতা, প্রভাবশালী নেতার উপর কি অবতীর্ণ হতে পারতো না, ওনার উপর অবতীর্ণ হয়েছে, নাউযু বিল্লাহ। তো এই যে তাকাব্বুর আলাল্লাহ, এটা সরাসরি কুফরি, এবং তাকাব্বুর আলার রসুল, এটাও মূলত কুফরিরই মধ্যেই পড়ে। তৃতীয় হচ্ছে তাকাব্বুর আলাল ইবাদ, যেটি হচ্ছে আল্লাহ পাকের কোনো সৃষ্টির সাথে, বান্দার সাথে অহংকার করা, নিজেকে বড় মনে করা এবং অন্যকে ছোট মনে করা, তুচ্ছতা ছিল করা। যদিও তাকাব্বুর আলাল্লাহ এবং তাকাব্বুর আলার রসুল এই দুইটা থেকে এটি ছোট, কিন্তু এটারও খুবই বড় অপরাধ এবং কবিরা গুনাহের মধ্যে এটি পড়ে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আসলে খুবই সুন্দরভাবে একটি উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তাকাব্বুর জিনিসটি। উনি বলেছেন যে, ধরেন যে একটি গোলাম বা একজন চাকর যদি তার রাজার অনুমতি ছাড়া রাজার রাজমুকুটটি সে মাথায় পরে নেয়, সে এবং রাজ সিংহাসনে বসে পড়ে, তাহলে সে কি কঠিন সময় শাস্তিযোগ্য হবে না? মানে রাজাকে তাকে শাস্তি দেবে না, রাজার কি মনে হবে? ঠিক তেমনি বরত্ব এবং শ্রেষ্ঠত্ব, এটি হচ্ছে আল্লাহ পাকের গুণ, এবং যে এই গুণকে নিয়ে অহংকার করবে, অর্থাৎ শ্রেষ্ঠত্ব এবং বরত্ব নিজে মনে করবে, সে মূলত আল্লাহ পাকে চাদর নিয়ে টানাটানি করলো। হাদিসে কুদসির মধ্যে যেমনটি আমরা পাই, আল্লাহ পাক ইরশাদ করেন শ্রেষ্ঠত্ব এবং বরত্ব হচ্ছে এটি আমার চাদর, সুতরাং যে আমার চাদর নিয়ে টানাটানি করবে, অর্থাৎ যে অহংকার করবে, আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে জাহান্নামে নিক্ষেপ করবো। এটি হচ্ছে কি অহংকারের পরিণতি। যেমন একটি চাদর দুইটা ব্যক্তি গায়ে দিতে পারে না, ঠিক তেমনি শ্রেষ্ঠত্ব এটি আল্লাহ পাকের গুণ, আর এই গুণের অধিকারী, এই গুণের ভাগ বসানো অন্য কোনো সৃষ্টির অধিকারী হতে পারে না। আসলে অহংকারের পরিণতি এটি তো প্রথমত ইন্নাহুল্লাহ ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করেন না। দ্বিতীয়ত যে ভয়াবহ পরিণতি আমরা হাদিসে মুবারাকা দেখতে পাই, عن عمر بن شعيب عن ابيه عن جده عن النبي صلى الله عليه وسلم عمر بن شعيب তিনি তার বাবা এবং দাদা হতে বর্ণিত হাদিসটি, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা আমসাল যরি ইয়াউমাল কিয়ামাতি, অর্থাৎ অহংকারীদেরকে কিয়ামতের দিন পিপিলি কারণে জোরো করা হবে। ফি সোয়ারির রিজাল, মানুষের আকৃতিতে, মানুষের আকৃতি হবে কিন্তু পিপিলি কারণে জোরো করা হবে। ইয়াগুসা হুমুদুল্লু মিন কুল্লি মাকানিন, এবং তাদেরকে চারিদিক থেকে বেষ্টন করা হবে। ফায়ুসা কুনা ইলা সিজিনি ফি জাহান্নামা ইউসাম্মা বোলাস, অর্থাৎ বোলাস নামক, অনেকে এটাকে বাউলাসও বলেছেন, বোলাস নামক জাহান্নামে কারাগারে দিকে তাদেরকে হাঁকিয়ে দেওয়া হবে। তা আলুহুম নারুল আনিয়ার, এবং আগুনের অগ্নিশিখা তাদের উপর ছেয়ে যাবে। ইউসকাউনা মিন ওসারাতি আহালিন নারি তিনাতিল খাবাল, এবং তাদেরকে জাহান্নামীদের দেহ থেকে নির্গত রক্তপুঁজ তাদেরকে খাওয়ানো হবে। তো আজকে আসলে আমরা নিজেদের দিকে বিষয়টি দেখি, যারা আজকে দুনিয়াতে আমাদের চালচলনে, আমাদের আচার আচরণে আমরা নিজেদেরকে বড় মনে করছি এবং আমার চেয়ে অন্যকে ছোট মনে করছি, তুচ্ছ তাচ্ছিল্য করছি, দুনিয়াতে আসলে এমনভাবে বেপরোয়া হয়ে চলাফেরা করছি, কিন্তু আখিরাতে জাহান্নামের মধ্যে জাহান্নামীদের রক্ত পৌঁছে আমাদেরকে খাওয়ানো হবে। তো এই বিষয়গুলো আসলে আমরা নিজেদের মধ্যে উপলব্ধি করি। আরও আসলে হাদিসে পাকের মধ্যে আরও ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। একটা হাদিসে পাক বলার চেষ্টা করব যে কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন তোমাদের মধ্যে সবচেয়ে আমার প্রিয় এবং আমার মজলিসে সবচেয়ে কাছাকাছি সেই ব্যক্তি হবে যার চরিত্র সুন্দর, এবং সেই ব্যক্তি সবচেয়ে আমার ঘৃণিত এবং আমার মজলিস থেকে দূরে হবে যে আজে বাজে কথা বলে এবং যে অনর্থক কথা বাড়িয়ে বলে। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই দুই ব্যক্তিকে চিনি যারা আজে বাজে কথা বলে এবং যারা অনর্থক কথা বাড়িয়ে বলে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকজন হচ্ছেন মুতাফাইহি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুজনকে তো আমরা চিনি যারা আজে বাজে কথা বলছে, যারা অনর্থক কথা বাড়িয়ে বলে, কিন্তু মুতাফাহিকরা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুতাফাহিকরা হচ্ছে অহংকার ব্যক্তি, যারা অহংকার করে তারা আমার কাছে কিয়ামতের দিন ঘৃণিত হবে এবং আমার মজলিসের কাছ থেকে দূরে থাকবে। এ হচ্ছে অহংকারের পরিণতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকেও এটি ঘৃণিত হবে এবং নিকৃষ্টতম হবে। আরও একটা হাদিসে পাক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে অবগত করব না? সাহাবায়ে কেরাম মানুষ করলেন, কলু বালা, কেন নয়, অবশ্যই। কলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু দাঈফিন মুতাদাফিন, প্রত্যেক দুর্বল এবং বিনয়ী ব্যক্তি যাকে মানুষ তুচ্ছতা ছিল করে, লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু, যদি তারা আল্লাহ পাকের কোনো কসম খায় তখন আল্লাহ পাক তার কসমকে পূর্ণ করে দেন। আচ্ছা, সুম্মা কলা, তারপর তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামবাসীদের সম্পর্কে অবগত করব না? কলু বালা, তারা আরজ করলেন, কেন নয়, অবশ্যই। কলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামবাসীরা কারা? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, অর্থাৎ তার হবে অত্যাচারী, দাম্ভিক এবং অহংকারী লোক, তাই হবে জাহান্নামী। তো এরকমভাবে যদি আমরা দেখি যে যাদের ভিতরে অহংকার থাকে তারা জাহান্নামী এবং তাদের শাস্তি আমরা দেখতে পাই। আচ্ছা, যারা অহংকার থেকে মুক্ত থাকে, যারা অহংকার মুক্ত জীবন গড়ে, তাদের কী ফজিলত হাদিসে মুবারাকে বর্ণিত রয়েছে? হাদিসে পাকে এসেছে যে ব্যক্তির রূহ ওই অবস্থায় তার দেহ থেকে ত্যাগ করলো এবং ওই সময় সে তিনটা জিনিস থেকে বিরত থাকে, তাহলে দাখালুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। একটা হচ্ছে মিনাল কিবিরি, অহংকার, একটা হচ্ছে গুলুল এবং একটা হচ্ছে দাইন, অহংকার, খিয়ানত এবং ঋণ। যে ওই তিনটা জিনিস থেকে বিরত থাকবে তখন সে জান্নাতে প্রবেশ করবে। দেখেন, এই ঋণ, এই অহংকার এবং খিয়ানত, এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে অহংকার এমন একটি জিনিস যেটি জান্নাতে যাওয়ারও বাধা হয়ে দাঁড়াবে। তাহলে এই জিনিসগুলো আসলে আমরা আমাদের নিজেদের মধ্যে উপলব্ধি করি যে কী শাস্তি রয়েছে, কী ফজিলত রয়েছে। যদি আমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারি তাহলে জান্নাতের পথ আমাদের জন্য সহজ হবে, আর যদি আমার মধ্যে অহংকার জিনিসটা থাকে তাহলে এই ভয়াবহ অশাস্তি আমাদেরকে আমার নিতে হবে।
আল্লাহ, খুবই চমৎকার কিছু হাদিসে পাকের কিছু উপমা, সব কিছু চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। উলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও খুবই অপছন্দ করেছেন এবং জাহান্নামে হাঁকিয়ে নেওয়া হবে, জাহান্নামে তাদের কী বক্ষণ করতে হবে এবং হাশরের ময়দানে এত মানুষের মধ্যে কী আকৃতিতে তাদেরকে উঠানো হবে, এত বড় নিরেকে মনে করছে আর পিপীলিকার আকৃতিতে উঠানো হবে। তো বোঝা উচিত যে আসলে লাঞ্ছনাটা কী পরিমাণ, কী ধরনের হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সোহেবের কাছে যাব, সংক্ষিপ্তভাবে যে ফরমাইশগুলো করা হয়েছিল সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু শুনিয়ে দিন, এরপর ইনশাল্লাহ রাজীব ভাইয়ের কাছ থেকে শেষ কিছু কথা শুনবো।
তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তোরে করে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা হাজির হ্যায় দরে দৌলত পে গদা সরকার তবজো ফরমায়ে সরকার তবজো ফরমায়ে মোহতাজ নজর হ্যায় হাল মেরা মোহতাজ নজর সরকার তবজো ফরমায়ে সরকার তবজো ফরমায়ে মাই কব আনি কে কাবিল থা মাই কব আনি কে কাবিল থা রহমত নে ইয়াহা তক পৌঁছা সরকার পে তন মন জান ফিদা সরকার পে তন মন জান ফিদা সরকার তবজো ফরমায়ে সরকার তবজো ফরমায়ে মাটির ঘর ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আশ্রয় যাবে একা সঙ্গে কেহ যাবে না ডানে মাটি পামে যাবে একা সঙ্গে কে হো যাবে না
দুনিয়ার মায়া মোহাব্বত মোহ সবকিছু এক পাশে রেখে শূন্য হাতে খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। শুধুমাত্র যাবে তো যাবে আমার আমলনামা, আমার নেকি, আমি যা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে এই মাটির ঘর এখানে যাওয়ার পূর্বেই পরিপূর্ণ তাকওয়াবান মুত্তাকি পরহেজগার ইমানদার আমলে পরিপূর্ণ জীবন অতিবাহিত করে যেন আমরা সেখানে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি রাজীব ভাই, সর্বশেষ কিছু সময় আমাদের কাছে আছে, কিছু
অহংকারের কিন্তু অল্টারনেটি বিপরীত হচ্ছে গিয়ে বিনয়ী প্রকাশ করা। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কে অনুসরণ করা এটা উত্তম আদর্শের মধ্যে রয়েছে। ঠিক তেমনি ভাবে উনি এটাও বলেছেন যে ব্যক্তি আমার সাহাবায়ে কিরামদের অনুসরণ করবে, ফলো করবে, সে নিজের লক্ষ্যে পৌঁছে যাবে, সফলতা অর্জন করতে পারবে। তো যদি দেখি আমরা যদি অহংকারের নিয়ে আলোচনা হচ্ছে, তো বিনয়ী জিনিসটা এটা কতটা গুরুত্বপূর্ণ যে বিনয়ী আল্লাহ তাআলাকে অনেক পছন্দনীয় একটা আমল। আমরা যদি দেখি যে সাহাবায়ে কিরামদের মধ্যে এমন কিছু সাহাবি ছিলেন যাদেরকে আশরাফ ওয়াশরা বলা থাকে, প্রত্যেক সাহাবি জান্নাতি, কিন্তু দশজন এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নবী দুনিয়াতে, হ্যাঁ, দুনিয়াতে কি করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন শের খোদা করমুল্লাহ তাআলা ওয়াজুল কানি আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার খিলাফতের সময় এমন ছিল যে ইনি যখন সবাই রাতে ঘুমিয়ে যেতেন, তো ইনি মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন যে আমার যেহেতু খেলাফতের সময় ছিল, তো এ সময় এমন কেউ আছে কি না যে হতবা দুঃখে কষ্টে বা অনাহারে বসে আছে। তো তো উনি যখন ঘুরে বেড়াতেন তখন দেখেছেন যে একজন ঘরের মধ্যে একজন অনাহারে বসে আছে, আহার নেই, আহার করে নেই। তখন তিনি কি করেন, আনাসকে নিয়ে এসে ওনার ঘরে দেওয়ার জন্য চলে যান। আর যখন আনাস নিয়ে আসছিলেন তখন ওনার গোলাম বললো, হুজুর আমি কাঁদিনি। তো উনি বলতে লাগলেন, কেয়ামত দিবসে কি তুমি আমার গুনাহ কাঁদি নিবে? বরঞ্চ ওনারা জান্নাতি। উনি এটা প্রকাশ বোঝানোর জন্য বলেছেন যে কেয়ামতে তো এটা বহন করতে হবে মানুষকে। তো ওনারা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে ওনার মধ্যে বিনয় কেমন ছিল যে তারা আখিরাতকে পাওয়ার জন্য, তারা দুনিয়াতে সুসংবাদ পাওয়ার পরেও তা ওনারা কি করছেন, বিনয়কে অবলম্বন করেছেন। ঠিক তেমনইভাবে দেখা যায় যে আমরা যখন সমাজের মধ্যে কোনো সফলতা পেয়ে যাই তখন আমরা নিজের অতীতকে ভুলে যাই। তো এটা আমাদের ভোলা উচিত না, আমাদেরকে এটাকে মনে রাখা উচিত। আর যেহেতু অহংকারের কথা বলা হচ্ছিল, তো এর থেকে বাঁচার কিছু উপায় রয়েছে। যদি আমরা এটাকে অবলম্বন করি বা এটাকে চলি তাহলে দেখা যাবে আমাদের মধ্যে বিনয়টা সৃষ্টি হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট হোক বা বড় হোক তোমরা সবাইকে সালাম প্রদান করো। এর মাধ্যমে কি হবে, বিনয়ী প্রকাশ পাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তো ছোট বাচ্চারা খেলছিল, উনি সালাম দিয়ে গেলেন আর বললেন আমার নবী এটাই করতেন। আরো বলা হচ্ছে যদি অহংকার থেকে বাঁচতে চাও তবে যারা গরিব মিসকিন এদের সাথে সম্পর্ক গড়ে তুলো আর এদের সাথে উঠা বসা করো, তো তোমার মধ্যে বিনয়টা প্রকাশ পাবে আর অহংকারটা মিটে যাবে। এছাড়া আরো অনেক অসংখ্য হাদিসে পাকে রয়েছে যে আমরা কিভাবে নিজেকে এই অহংকার থেকে বাঁচাতে পারবো, কারণ এর পরিণাম অনেক খারাপ রয়েছে।
একটা ওজিফা এটাও রয়েছে যে যে ব্যক্তি আগে সালাম দেয় তার অহংকার দূর হয়ে যায়। তো আমরা যদি চাই যে আমি আমার অন্তরকে এই অহংকার থেকে পরিষ্কার রাখবো তাহলে এই ওজিফা যেটা আছে এটা আমাদের অধিকারে করা উচিত। এবং সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটা পাওয়া যায়, তারা শুধু সালাম দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন, যেতেন বাজারে যেতেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। সর্বশেষ যদি বলি যে আসলে আমরা অহংকার করব তো করবো কি দিয়ে, মানে ওই তো একটা জিনিস তো লাগবে যে আসলে অহংকার করব এইটা দিয়ে। আমরা তো শুনলাম যে এইগুলো আসলে আমাদের কোনো কর্তৃত্ব আমাদের মধ্যেই পড়ে না, মানে আমরা যা নিয়ে করছি এগুলো আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলা দিয়েছেন, বাস আমরা কিছু সাময়িক সময়ের জন্য মালিক হয়েছি। আল্লাহ তাআলা মুহূর্তে চাইলে সে বিষয়টা নিয়ে নিতে পারেন। এত সুন্দর সুন্দর চেহারার অধিকারী অনেক সময় দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় হয়ে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এত ধন সম্পদের অধিকারী, বিপদ চলে আসছে ব্যবসায়, এই কয়েকদিনে ধস নেমে শেষ হয়ে গেছে, তো এগুলো হচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের কিছু এরকম আয়াত রয়েছে যেগুলো চিন্তা ভাবনা করতে আমাদেরকে বাধ্য করে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ পাক অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছে। জ্বর আসুক না, আপনি এত সবল, এত সুস্থ, দুই মন আপনি নিয়ে চলে যেতে পারেন। একটু ভালো জ্বর চলে আসুক তো আপনি বিছানাতে উঠতে পারেন না। তো যে কতটা দুর্বল এটা আমরা বুঝে আসে তখন যখন আমরা অসুস্থ হয়ে যাই। আর সর্বশেষ ছোট্ট একটি ঘটনার মাধ্যমে শেষ করবো যে আসলে কত ভয়াবহ এটার পরিণাম। ওই বনি ইসরায়েলের এক ব্যক্তি আল্লাহওয়ালা ছিল, তাকে সবাই আল্লাহর ওলি বলে জানতেন। এবং আরেক ব্যক্তি যাচ্ছিলেন যে তিনি তো বসে আছেন, তাকে আকাশের মেঘ ছায়া দিচ্ছে। তো বললেন যে হুজুরের কাছে যাই তাহলে আমি যে গুনাহ করেছি আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন। তো তিনি তার কাছে গিয়ে বসে গেলেন, তো যাকে মানুষ আল্লাহর ওলি ভাবত। তো তিনি বললেন যে আজ আমি কি হয়ে গেল যে অমুক ব্যক্তি যে আল্লাহ তাআলা নাফরমান সে আমার পাশে এসে বসে গেল। তো অদৃশ্য থেকে আওয়াজ এলো, তোমরা আবার পুনরায় আমল শুরু করো। তো যে নেক কাজ করতো তার তো আমল নেকিতে পরিপূর্ণ ছিল, আর যে গুনাহগার ছিল তার তো গুনাহে আমল পরিপূর্ণ ছিল। এখন উভয়কে বলা হচ্ছে নতুন করে শুরু করা, মানে হচ্ছে নেক ব্যক্তি যা ছিল যে আমল করত তার পূর্বের আমলগুলো মিটিয়ে দেওয়া হয়েছে, আর ওই ব্যক্তি যে সুধারণা করেছিল তার কাছে গেলে আমি মাপ পেয়ে যেতে পারি তো তার গুনাহগুলো মিটিয়ে দেওয়া হয়েছে। উভয়কে বলা হচ্ছে এখন নতুন করে আমল শুরু করো। তো ওই ব্যক্তি যে অহংকার করেছিল তার ভয়াবহটা, আর যে সুধারণা করেছিল তার কি একটা বিষয় আমরা এখানে দেখতে পাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন এবং সুধারণা রাখার তৌফিক দান করুক। সময় শেষ প্রান্তে চলে এসেছে, আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পাঠ করে নিই।
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك
سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون
والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله
রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।